অন্ধকার দূর করে কোটি কোটি নক্ষত্রের প্রয়োজন হয় না, সেরকম গৌরী জগতের কৃতি চন্দ্র হলেন আমাদের পরম গুরুদেব শ্রীশ্র ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। আবার তার একটি ভূষণ রয়েছে, গুণ রয়েছে মহৎগুণ, প্রসন্ড গজৈক সিংহ, গৌরী সংঘের প্রতিষ্ঠাতা ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ তাকে উপাধি দিয়েছিলেন প্রসন্ড গজৈক সিংহ। আমাদের গেটের ওখানে লেখা রয়েছে, আপনারা পড়লে বুঝতে পারবেন, প্রচণ্ড গজৈক সিংহ। সে প্রচণ্ড গজে তিনি ছিলেন হস্তিস স্বরূপ, প্রচণ্ড গজে তিনি ছিলেন সিংহ স্বরূপ। সিংহ যেরকম প্রবল বিক্রমে হস্তিকে দমন করতে পারেন, সেরকম পরম গুরুদেব এবং নির্ভীক বক্তা প্রচারক এবং প্রভাবশালী আচার্য মায়াবাদী গজ। মায়াবাদ মানে যারা ভগবানকে নিরাকার বলে, নির্বিশেষ নিঃশক্তিক নিরঞ্জন, ভগবানের আকার নাই গুণ নাই লীলা নাই স্বীকার করে না, এই সমস্ত মায়াবাদী কর্মী জ্ঞানী যোগী এবং পাশমিশালী যারা ধর্ম যজন যজন করেন পৃথিবীতে, এই সমস্ত নিরস্ত করার পক্ষে তিনি ছিলেন প্রচণ্ড গজের সিংহ সদৃশ। তিনি বলেছেন মায়াবাদকে নিরস্ত করতে আমার কি বলে যতটুকু সময় লাগবে না, থুতি ফেলতে যতটুকু সময় লাগবে না মায়াবাদকে পরাস্ত করতে। এবং তিনি তাই করেছেন, বিভিন্ন জায়গায় যা পাঠ বক্তৃতার মাধ্যমে সেটা তিনি করেছেন। মথুরায় একসময় আমরা শুনেছি এক মায়াবাদী পণ্ডিত এসেছিলেন, পরমগতির উপরে বসেছিলেন, তখন তাকে এসে বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আজীব ব্রহ্ম হইব না পর। পরমগতি বললেন সে বেশ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, তো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তো তাকে বলছেন আপ তো জগৎকে অন্দর হ্যাঁ জগৎকে বাহার হ্যাঁ, তো যদি বলছেন আমি জগতের ভিতরে আমি আছি, জগৎ যদি মিথ্যা হয় তাহলে আপনি যখন জগতের ভিতরে তাহলে আপনিও মিথ্যা, আপনিও মিথ্যা, যেহেতু আপনি জগতের ভিতরে আছেন তাহলে জগৎ আপনি যখন মিথ্যা তাহলে আপনার কথাটাও মিথ্যা, আপনি মিথ্যাবাদী, তাহলে আপনার মিথ্যাবাদী কথা আমরা শুনতে রাজি নয়। তুমি যে কথাগুলি বলছিলেন ব্রহ্মণত জগৎ মিথ্যা জীবে ব্রহ্ম হইব না পর, সঙ্গে সঙ্গে তার বিচারকে খণ্ড বিখণ্ড করে দিলেন, লেজগুটি তিনি পালিয়ে গেলেন। এরকম ভাবে একবার পরম পুত্র ছিলেন নরহরি প্রভুর বিরহা মহোৎসবে কোন একজন মহাবাদী পণ্ডিত এসেছিলেন, সেখানে ভীষণ তর্ক, সেখান থেকে লেজগুলি পালাবার পথ পায় না। এর বিভিন্ন জায়গায় জায়গায় তিনি মহাবাদী মন্ত্রী দূরস্থ করেছেন। তিনি বলছেন মহাবাদীর জীবনী গ্রন্থের ভূমিকায় যতদিন পর্যন্ত মায়াবাদ জগতে থাকবে প্রচার, শুদ্ধ ভক্তির ব্যাঘাত ঘটবে। সুতরাং আমরা যদি হরিভজন করতে চাই তাই মায়াবাদকে বাধ্য হই, শুদ্ধ ভক্তের সঙ্গে করতে জানালে হবে না। পরম গুরুদেব তিনি ছিলেন প্রভুবাদগত চিত্ত, প্রভুবাদগত প্রাণ, প্রভুবাদগত জীবন। প্রভুবাদ প্রভু বলতে তিনি কেঁদে অস্থির বলতেন, প্রভু পাদ আর বলতে পারতেন না, গত গত কণ্ঠ হয়ে যেত। যেমন মহাপুর শিক্ষাশ্চক্রের মধ্যে আমরা পাই নয়নং গলবস্তু ধরা বদনং গত গত রুদ্ধরা গিরা পুলকে নিচিত প্রপঙ্ক দাতম নাম গ্রহণে ভবিষ্যতি। মায়াপুরে যে পরম গুরুদেব সমাধি মন্দিরে বসে পরম গুরু প্রভুপাদের তিনি সম্বন্ধে মহিমা বলতে পারতেন না, প্রভুপাদ বলতে তিনি একেবারে গত গত কণ্ঠকে দিয়ে অস্থির করতেন। আমাদের গুরু মহারাজকে দিয়ে পূজ্য নান মহারাজ চতুর্ভিক মহারাজ এবং প্রজার মহারাজদেরকে দিয়ে তিনি প্রভুপাদের মহিমা বলতেন। তো কীরকম ভাব, কীরকম তার চিত্ত এবং তার শ্রীমূর্তি, যদি সাক্ষাৎ আমি দর্শন করতে পারি নাই, আলেখ্যের মধ্যে আমি দর্শন করি, তিনি ছিলেন প্রভুবাদের সারূপ্য প্রাপ্য ব্যক্তি, সারূপ্য গতি তিনি পেয়েছেন, সারূপ্য এমন বিচার এমন। তিনি বলছেন প্রভুবাদের বিচারই সার। একসময় পূজ্যবাসী ধর্ম মহারাজের মঠে নাকি আলোচনা হয়েছিল কি প্রসঙ্গ নিয়ে, বিভিন্ন বক্তাগণ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছেন তত্ত্ববস্তুর উপরে। তো উনি বললেন প্রভুবাদ যেটা বলছেন সেটাই ঠিক, আমি রূপ সনাতন করতে চিনি না, আমি অন্যান্য গোস্বামীগণকে চিনি না, আমি চিনি প্রভুবাদকে। প্রভুবাদের বিচারই ঠিক, প্রভুবাদ যা বলেছেন সেটা আমাদের মেনে চলতে হবে। আমি তাহলে কিরকম গুরুনিষ্ঠ, এমন গুরুনিষ্ঠ না হলে কখনোই ভগবানের পাদ পদ্মে ভক্তি অসম্ভব। আপনার পূজ্যবাদ মহারাজের শ্রীমুখে শুনবেন নিজের জীবনকে উৎসর্গ করে পরম গুরুদেবকে বাঁচিয়েছেন এই নবদ্বীপ পরিক্রমার সময়তে, সেই প্রসঙ্গে আপনারা শ্রবণ করবেন, আমি আর সময় বেশি নেব না। পরম গুরুদেব তিনি শ্রী গৌরী বেদান্ত সমিতি স্থাপন করে প্রাচ্য এবং প্রতীচ্য সর্বত্র ভক্তি যে বেদান্তে তাৎপর্য জ্ঞান নহে তিনি প্রচার করেছেন, এবং আজও তার শিষ্য প্রশিষ্যের দ্বারা বিভিন্ন পত্রপত্রী বা গ্রন্থাদির মাধ্যমে ভক্তির কথা, বেদান্তের তাৎপর্য ভক্তি, শুদ্ধ ভক্তি, রূপানুগ ভক্তি, রাগানুগ ভক্তি, সেই ভক্তি প্রচার করেছেন। এবং এই গৌরী বেদান্ত সমিতির সন্ন্যাসীকে নাম দিয়েছেন ভক্তি, তাকে দিয়েছেন ভক্তি বেদান্ত। বেদান্তের মধ্যে জ্ঞান নয় ভক্তির কথা রয়েছে। এবং এই সম্বন্ধে বহু প্রসঙ্গ রয়েছে। আজকাল কোনো কোনো সম্প্রদায় বলতে চাচ্ছেন বাবাজিগুলো, বিশেষ করে বাবাজিগুলো নবদ্বীপ এবং বৃন্দাবনে বহু বাবাজিগণ বলছেন এই গৌরী মঠের সম্প্রদায় ঠিক নেই, গুরু পরম্পরা ঠিক নেই। আমি বলবো তাদেরই গুরু পরম্পরা ঠিক নেই, তারা জানে না এই সত্যগত গুরু পরম্পরা। আমাদের গৌরী বৈষ্ণব জগৎ স্বীকার করেন না, আমাদের গুরু কোন ভাগবত পরম্পরা, ভাগবত পরম্পরা মাধ্যমে জগতে নেমে এসেছেন, সুতরাং সত্য পরম্পরা নয়। তারা বলদেব বিদ্যাভূষণ প্রভু যে শ্রীমন মধ্যাচার্যের আনুগত্যে রয়েছেন সে তারা স্বীকার করে না। বেদান্তের যে গোবিন্দ ভাষ্য, বেদান্তের যে গোবিন্দ ভাষ্য প্রকাশ করেছেন বলদেব বিদ্যাভূষণ প্রভু জয়পুরে গলতাগতি নামক স্থানে গোবিন্দ ভাষ্য, সেটা বাবাজিগুলো স্বীকার করতে চায় না। তারা বলছেন এটা মধ্যাচার্যের অনুগত নয়, নূতন সম্প্রদায় এবং প্রভুবাদের সম্বন্ধে তারা কটাক্ষ করে অনেক কথা বলছেন। এই সমস্ত কথা আমাদের প্রচারকগণ এবং আমাদের পূজ্যবাদ মহারাজগণ নির্ভীক কণ্ঠে সারা বিশ্ব প্রচার করে চলছেন। ওই সমস্ত অপসম্প্রদায়ের মধ্যে থাকলে ভজন হবে না, কলিকালে ভজন করা খুবই কষ্টকর। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে, ধর্মের নামে বিকৃতি, ধর্মের নামে ছলধামা, বিধর্ম কুধর্ম মাথা তার চারিদিকে উঠছে। সুতরাং গৌরী বৈষ্ণব আচার্যগণ নির্ভীক কণ্ঠে সে সমস্ত কথা নিরস্ত করে অপসম্প্রদায়গুলো শুদ্ধ ভক্তি ধারা মন্দাকিনী প্রবাহ প্রবাহ করে গেছেন এবং আজও চলছে। তা আমরা যদি শুদ্ধ ভজন করতে চাই, এই রূপানুগ বৈষ্ণবগণের পদাবলি ভৃত্ত হয়ে তাদের হারা জানিয়ে নিষ্ণাত হয়ে আমাদের যদি চলি আর চলতে পারি, আমাদের মঙ্গল তা না মঙ্গল হবে না। সবচেয়ে ভালো করে এটা আমাদের বুঝিয়েছেন পরম গুরুদেব। বেদান্তের বড় পণ্ডিত ছিলেন প্রভুবাদ সরস্বতী ঠাকুর, তাকে বেদান্তের কথা নারায়ণ প্রচার করতে বলছেন এবং নিজেও তিনি বেদান্ত সমিতি স্থাপন করেছেন এবং বেদান্তের ভাষ্য প্রকাশ করা তার ইচ্ছা ছিল নাকি আমি শুনেছি, তিনি সেদিন করতে পারেন নাই, প্রকাশ করতে পারেন নাই, হয়তো পরবর্তী মহারাজা করবেন। এখন পরম গুরুদেবের হৃদয়ের যে ঠাকুর রাধা বিনোদ বিহারী তিনি জগতে প্রকাশ করেছেন, সকালবেলা আপনি সেটা শুনেছেন, প্রত্যেক জায়গায় কৃষ্ণ হয়েছেন কালো, আর আমাদের গৌরী মঠ বেদান্ত সমিতির উপাসনেন কৃষ্ণ হচ্ছেন রাধারানী রূপ লাবণ্য প্রাপ্ত। অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চিন্তা করতে করতে বৃন্দাবনে ইম্মিলিত হয়ে বসে হা রাধে বলতে বলতে কোথায় আমার প্রেমময়ী রাধে রাধে, এই চিন্তা করতে করতে তার যে নবজলধর কান্তি নবীর মেঘের মতো রূপখানি লুপ্ত হয়ে গেছিলেন এবং শ্রীমতী রাধারানীর ভাব প্রাবণ তিনি লাভ করেছিলেন। এজন্য তিনি অষ্টকম লিখেছেন, রাধা চিন্ত নিবেশন দর্শ কান্তি বিলর্পিতা শ্রীকৃষ্ণ চরণং বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহম। সে রাধা বিনোদ ঘেরি রাধারানী রূপে বিভাবিত এবং গৌর সুন্দর সে রাধারানী ভাবি বিভাবিত, সেই ছেন গৌরী বেদান্ত সমিতির উপাস্য দেবতা। আমাদের শুদ্ধভাবে ভজন করতে গেলে, রাধারানীর আনুগত্য লাভ করতে গেলে, এই মাথুরী বিরহগতর ব্রজবাসীগণের আনুগত্যে রূপানুগ গুরু পাদপদ্মের আনুগত্যে আমরা ভজন করতে পারি, তাহলে আমাদের মঙ্গল হবে। আমাদের স্থান বহু ঊর্ধ্বে, আমাদের স্থান বহু ঊর্ধ্বে মহাপুরুষেরা শিখিয়েছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রদ্ধাম বৃন্দাবনম ব্রহ্মাকাশি উপাসনা ভজবর্গেন জগল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণমল প্রেমাপমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মধবিদম তত্রাজরণা পর। আমাদের স্থান বহু অনেক ঊর্ধ্বে, এই সমস্ত কথা আপনার পূজ্যদের মহারাজের মুখে শুনবেন। আমার সময় অল্প, অনেক বক্তা রয়েছেন, আমি আপনাদের শ্রবণের মূল্যবান সময়টুকু নষ্ট করে অপরাধী হতে চাই না। আজ বিশেষ একটা দিন, নেক্সট পরবর্তী বছরই আমাদের সময়টি ঘুরে আসবে না। আজকের শুভ দিনে, শুভ আসরে অস্মদীয় পরম গুরুদেব শিষ্য ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে আমি আমার বাণী পুষ্পাঞ্জলি প্রদান করছি, এবং তিনি আমার জন্য কৃপা করেন, অহৈতিক কৃপা করেন। আমার এই অপরাধী জীবনটি গুরুদেব কৃষ্ণবৃন্দ এবং শ্রীমতী রাধারানী গোবিন্দ সেবা করে তৎপদ ভক্তি লাভ করে জীবন ধন্য করতে পারি, এগুলি আমার পক্ষে সমাপ্ত করে বান্ধব পরমার্থী মহারাজ আপনাদের নিকটে কিছু গুরু পাদপদ্মের মহিমা বর্ণন করবেন। 15 মিনিট সময় দিন। পূজ্যবাদ ভক্তিবেদান্ত বামন মহারাজ, ভক্তিবেদান্ত নারায়ণ মহারাজের চরণে আমি অনন্ত করে প্রণাম করি। যদিও ত্রিদণ্ডীপাদ গণের চরণে কোটি কোটি প্রণাম করি এবং সত্য ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি প্রণাম করি। আজকের আমি সংক্ষিপ্তভাবে পরম আরাধ্যতম ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের চরণে দু একটি কথা বলে তাঁর চরণে কিছু পুষ্পাঞ্জলি দেওয়া। তিনি গুরু মহারাজের মহত্ব সম্বন্ধে আমাদের কিছু বর্ণন করেন।
Thank you. রাত্রে অনেক ক্ষতি হয়েছে, কলকের তামাকও ফুরিয়ে গেছে, আগুনও নিবু নিবু হয়ে গেছে। এমত অবস্থায় কি টান দেব, বস্তু আর কিছু নাই, সব ফুরিয়ে গেছে। তথাপি যাই হোক, এই নির্বাণমূলক কলকাতা কিছু টান দিতে হবে ভালো কথা। ব্যাপারটা খুবই জটিল, গুরু ব্যাপার লঘু নয়। সুতরাং গুরুকে সবাই চায়, অন্তত মুখেছে চায়, বাস্তবক চায় না। বাস্তবিক চায় না কেউ, চাইলে পায়। কেন? ভগবান বাঞ্ছাকল্প, তিনি যার যা বাঞ্ছা তা পূরণ করে। যদি কেউ নিষ্কপটে গুরুপাদ পদ্মের আশ্রয় চায়, সেটাও তিনি দেন। তিনি না দিলে প্রকৃতপক্ষে গুরুপাদ পদ্মকে লাভ করা যায় না। আমরা সকালে আলোচনা করেছি, ধ্রুব তো জানে না দীক্ষা নিতে হয়, গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হয়, কিন্তু ভগবানকে সে নিষ্কপটে ডাকছে। ভগবান অন্তর্যামী রূপের কৃপাময় হিসাবে তিনি কী করলেন? ধ্রুব তো অজ্ঞান, জানে না কী চাইলে কী পেলে তার মঙ্গল হয়। সেই জন্যে তিনি নারদকে নিজে ডেকে ধ্রুবের কাছে পাঠালেন। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপন, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপন। তিনি গুরুরূপে জগতে প্রকটিত হন। সুতরাং আমি গুরু বেছে নেব, এই প্রকার চেষ্টা ব্যর্থ চেষ্টা। যেরকম সোনার দোকানে গিয়ে সোনা যে চেনে না, সে যদি মনে করে আমি খাঁটি সোনার একটা আংটি কিনবো, গহনা কিনবো, সে যেমন বঞ্চিত হয়ে যায়, পেতল বা অন্য খাঁটি নয় যে সে গোনা, সেই রকম একটা অলঙ্কার নিয়ে আসে। সেই প্রকার নিজের অজ্ঞানতার দ্বারা সেই গুরুপাদ পদ্ম লাভ হয় না, বেছে নেওয়া যায় না। সকলেই নিজের গুরুকে শ্রেষ্ঠ বলে। কে বলে যে আমার গুরু কমা, আমার গুরু ভালো নয়? এ বললে তো তার নিষ্ঠার অভাব হয়ে গেল। সুতরাং সকলেরই গুরুকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, যতদূর উন্নত বলতে হয় ততদূরই উন্নত বলবার ইচ্ছা থাকে। লজ্জার খাতিরে বা অজ্ঞতার জন্য হয়তো কেউ জগৎগুরু কি আরও কিছু যদি থাকে সেই রকম গুরু বলতে পারে না, কিন্তু বলবার ইচ্ছা তার যায় না। এই প্রকার যে প্রবৃত্তি, এইটি কি বাস্তবিক গুরুপাদ পদ্মের প্রতি নিষ্ঠার পরিচয়? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূরে, এইটাই আমরা শুনি। কথাটা কি মিথ্যা না সত্য? বিশ্বাস না হলে হবে? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কের দ্বারা হবে না, বিশ্বাস করলেই হবে। একটা অজ্ঞকে, অনভিজ্ঞকে, লঘুকে গুরু বললেই বিশ্বাস করে গুরুর ফল পাওয়া যাবে? কিন্তু সে তো পাওয়া যায় না। এই জন্য বলছেন সেই রকম লঘু গুরুর আশ্রয় করে কখনই আমাদের মনোরথ সিদ্ধ হয় না, আমরা মুক্তি বা প্রেমভক্তি কিছুই লাভ করতে পারি না। সুতরাং বিশ্বাস করার মধ্যে সেখানে জটিলতা রয়েছে। তো বিশ্বাসে মিলায় বস্তু, এখানে বস্তুতে বিশ্বাস যদি হয় তবেই বস্তু পাওয়া যাবে, কিন্তু অবস্তুতে বিশ্বাস করলে সেটা প্রকৃত ফল পাওয়া যায় না। সেই প্রকার আমরা তো সকলেই শ্রেষ্ঠ গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি বলে অভিমান করি, কিন্তু কি আশ্রয় করেছি সেটা আমি কি নিজে বুঝতে পারছি? শিষ্য কি বুঝতে পারে গুরুর মহত্ব গুরুত্ব? তার সে ক্ষমতা কোনোদিন বর্তমান থাকে শিষ্যের থাকাকালীন? এটা কখনই সম্ভব হয় না। শিষ্য গুরুর কি মহত্ব প্রকাশ করবে? গুরুদেবের যে যাবতীয় যে অপ্রাকৃত গুণরাশি, তার যে প্রেমভক্তির যে ব্যাপার, সেই সমস্ত যে তার অলৌকিকতা, সেগুলি সে কী করে জানতে পারবে? শিষ্যের তো সেগুলি জেনে তাকে সেইভাবে তার প্রতি মর্যাদা প্রকাশ বা তার মহিমা প্রকাশ করা সম্ভবপর হয় না। সুতরাং এই যে বদ্ধ অবস্থায় শিষ্য গুরুপাদ পদ্মের মহিমা প্রকাশ করছে, এর সত্য সত্য সার্থকতা সেখানে প্রকাশ পায়। সকলে নিজের গুরুকে বলছেন জগৎগুরু জগৎগুরু জগৎগুরু। আরে বাবা, সব জগৎগুরুর সন্তান দাও, কে আরো বলছে না যে আমার গুরুদেব সদ্গুরু জগৎগুরু? আজ কি দুদিন না হয় একটু চুপচাপ থেকে, তারপরে কেন দিন ফাঁক পেলেই অমনি জগৎগুরু? এই তো আমরা বলে থাকি, কিন্তু জগৎগুরু কাকে বলে নিজেরই জ্ঞান নাই। তিনি সকলকেই জগৎগুরু বলছেন। সুতরাং এই 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 ব্যাপারটি অত্যন্ত জটিল ব্যাপার, অধিকারের উপরে নির্ণয় হয়। কে বলবে মদগুরু জগৎগুরু? একটা কথা আমাদের দেখা যায় প্রচলিত আছে, কেন আমি একবার পূজ্যপাদ বামন মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম যে সবাই যে বলছে তারই এক শিষ্য জগৎগুরু বলে তাকে অভিবাদন করেছিল, তাতে কে আপত্তি করেছে? তাতে তিনি লিখেছেন কেন এরকম তার আপত্তি, অন্য এক মহারাজ সেখানে আপত্তি করেছে যে আপনি তাকে এরকম বলবেন না। চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবারের কাছে কোন ডাক্তারবাবু, তিনি এসেছেন কিনা আমি জানি না, হলে তাহলে তাই বুঝতে পারতেন। তিনি চৈতন্য মঠের না কোন মঠের এক মহারাজের সামনে ওই রকম বলাতে তিনি আপত্তি করেছেন। তাতে সেই তিনি বলছেন কেন আমার গুরু জগৎগুরু হবেন না, মদগুরু জগৎগুরু এই তো কথা রয়েছে। এই সম্বন্ধে বিচার চেয়েছিলেন পত্রিকার মাধ্যমে। তা আমিও বামন মহারাজকে একবার জিজ্ঞাসা করেছিলাম, বললেন হ্যাঁ কথাটা তো আছে। তিনিও বিশেষ পরিষ্কারভাবে সদুত্তর দিয়ে আমায় সন্তুষ্ট করতে পারেন। মদগুরু জগৎগুরু দেখতে হবে কে বলেছি, ওই কথাটি প্রথম উচ্চারণ করেছে কে? যদি সত্যি সত্যি তার গুরুদেব জগৎগুরু হন, তিনি ঠিক আছে, তার গুরুদেবকে তিনি জগৎগুরু বলতে পারেন। তা বলে যে সকলকার গুরুই এমনি জগৎগুরু হয়ে যাবে, এটা কখনো সিদ্ধান্ত ব্যাপার হতে পারে। তিনি বলতে পারবেন তার গুরু জগৎগুরু যদি হয়, তিনি কেন বলবেন না? নিশ্চয়ই বলবেন। কিন্তু তা বলে যার গুরু জগৎগুরু নন তিনিও বলবেন মদগুরু জগৎগুরু তিনি বলেছেন বলে? এই সমস্ত বিচারধারা আমরা ভুলে যাই। আমরা গুরুপাদ পদ্মের প্রশংসা বা তার মহত্ব কীর্তন করতে গিয়ে আমাদের মাপকাঠি ঠিক রাখতে পারি না। সকলেই তো গুরুপাদ পদ্মের মহিমা প্রকাশ করতে চায়, কিন্তু অধিকার ভেদে তাদের সেই প্রকার নির্ণয় করা শিষ্যের পক্ষে কখনোই সম্ভবপর নয়। সকলকেই কি একই প্রকার চিন্তা করতে হবে? যিনি গুরুদেব তার কি অধিকার সেখানে নাই? গুরুদেব পরম গুরুদেব তার প্রতি এই প্রকার শুধু কি তার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছেন বলেই পরম গুরুদেব বলা হয়? না গুণগত কিছু বা রসগত কিছু বৈশিষ্ট্য বা পার্থক্যের হেতু সেখানে পারমত্ব প্রকাশিত হয়? এগুলি বিচারের বিষয় আছে। তো এইগুলি সুতরাং অত্যন্ত কঠিন ব্যাপার, অধিকার অনুসারে সমস্তই এইগুলিকে বলা উচিত। শাস্ত্রে এইভাবে যেখানে সেখানে ওইভাবে বিচার প্রকাশ করতে। খুলেছি বলে আমার মনে হয় না। যাই হোক, অধিকার অনুসারেই আমরা অগ্রসর হয়ে থাকি। এই অধিকার অনুসারে আমাদের শাস্ত্রের মধ্যে বর্ণন দেখা যাচ্ছে, আমরা রসের বিচারে, আমরা সাধন ক্ষেত্রে এবং সিদ্ধাবস্থায় একই রকমের অধিকারী হতে পারি না। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধিতে পাইবে তাহা, এইসব কথাগুলি খুব জটিলভাবে বর্ণিত হয়েছে শাস্ত্রের মধ্যে। সাধনে কে ভাববে সেখানে অধিকারের একটা অবশ্যই বিচার্য রয়েছে ব্যাপার। সাধন করতে গিয়েই এমনি আমি মনে করে নেব যে আমি রাধারানীর একজন মঞ্জুরি, আমি অমুক মঞ্জুরি, তমুক মঞ্জুরি, এই যদি আমি সাধন ক্ষেত্রে বৈধি ভক্তি ক্ষেত্রে যদি আমি মনে করব তাহলেই আমি সিদ্ধিতে তাড়াতাড়ি পেয়ে যাব। ও কে, তুমি কোন মঞ্জুরি, কোন পরিবার, হ্যান ইত্যাদি সমস্ত যে জন্য ব্যাপার শিক্ষা এই সাধন রাজ্যে চলছি, কোন কোন সম্প্রদায়ের মধ্যে এইগুলি অবশ্য করণীয় বলছি, আবার গৌড়ীয় সম্প্রদায় বলছি যে না সেগুলি অবশ্য করণীয় হলেও অধিকার সাপেক্ষ। যখন সাধন করতে করতে বৈধি ভক্তি থেকে ক্রমশ ক্রমশ সেইরূপ বিধিমার্গ রতজানের স্বাধীনতা রতনদানে রাগমার্গে করায় প্রবেশ ইত্যাদি অধিকার সাপেক্ষ, সুতরাং সে রাগমার্গের অধিকার না পেয়ে তুমি ওই রকমভাবে মঞ্জুরি চেষ্টা বা আমি বোঝের অমু এইরকমভাবে কল্পনা এগুলি নিষ্প্রয়োজন বলেই আমার গুরুপাদ পদ্ম এক সময় সেগুলি জানিয়েছে বা তার অন্যান্য লেখনীর মধ্যেও এগুলি প্রকাশিত হয়েছে। আমরা সেগুলিকে উপেক্ষা করলে আমাদের মঙ্গল হবে বলে আমি মনে করি না। সুতরাং আমাদের অধিকার অনুসারে শাস্ত্রে আমাদের গতি কী প্রকার হবে সেগুলি প্রথম মুখেই আমরা দেখতে পাই, কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি। ভক্তিকে বলা হচ্ছে চরম, এবং ভক্তির অপেক্ষা না রেখে কর্ম, জ্ঞান, যোগ এটাও কখনো সার্থকতা প্রকাশ করতে পারে না। কর্ম করতে গিয়েও সেখানে ভক্তির আশ্রয় নিতে হবে, জ্ঞানেতেও ভক্তির আশ্রয় না নিয়ে যদি জ্ঞান অনুশীলন করা হয় তাটাও সেই জ্ঞানের ফল প্রকৃতপক্ষে মঙ্গলজনক নয়, এবং যোগও প্রায় সেই প্রকারই। সুতরাং ভক্তিকে আশ্রয় করে কিন্তু কর্ম, জ্ঞান, যোগ এ কোনোটার অপেক্ষা রাখতে হবে না, এইটি হলো শাস্ত্রের নীতি। ভক্তি অন্য নিরপেক্ষা। সুতরাং কর্ম কাকে বলে? কর্মী বদ্ধজীব মাত্রেই। কর্মী অর্থাৎ যে নিজের দেহকে অহংবুদ্ধি করে দেহের ইন্দ্রিয় তর্পণ সুখকেই প্রয়োজন জ্ঞান করে চেষ্টা করছে তাকে কর্মী বলা হয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। সুতরাং নিজের ইন্দ্রিয় তর্পণ ইচ্ছা এইটিকেই যারা লক্ষ্য করে সমস্ত কিছু কার্যাদি নির্বাহ করছেন তারা হলেন কর্মী। কিন্তু পাণিনি এখানে জীব গোস্বামীর সঙ্গে একটু পার্থক্য সৃষ্টি করেছেন। পাণিনি বলেছেন যত ক্রিয়াতে তদৈব কর্ম, কিন্তু জীব গোস্বামী পরে তাতে আপত্তি করে বলছেন ন ফলভাগিত্ব, ফলের ভাগী হলেই তখনই সেটাকে কর্ম বলা হয়। কর্ম করলেই যা করা যাবে সেইটি আমি অন্নাদি রান্না করে যদি ভগবানকে উদ্দেশ্য করি সেটাকে কর্ম বলা হবে না। সুতরাং যেটা ভগবানের জন্য কৃত হয় সেইটি ভক্তি, আর যদি ভগবান ব্যতীত অন্য যারই জন্যই হোক সেইটিকেই কর্ম বলা হয়েছে। সুতরাং এই প্রকার কর্মের গতি আমাদের বদ্ধতা থেকে মুক্তি প্রদান করতে পারে না। কর্ম যখন ঈশ্বর উদ্দেশ্যে বিহিত হবে তখনই সেটাকে যোগ বলা হয়, নতুবা সেটাকে যোগ বলা হয় না। সুতরাং কর্মের এই প্রকার উপদেশ শাস্ত্রের মধ্যে প্রদত্ত হয়েছে কেন? না ক্রমশ ক্রমশ সেইটি যোগ পর্যায়ে গ্রহণ করা সম্ভবপর হবে বলে যৎকরসি যৎ নাসি যৎবিহুষী যদাসি যৎ যৎপস্য শিখন্তে যৎ পুরুষ মদর্পণম এই প্রকার নানা প্রকার অধিকার অনুসারে ব্যবস্থা দেওয়া হয়েছে। সেইভাবে ক্রমশ ক্রমশ সর্বধর্মান পরিত্যাজ্য অনন্যাস চিন্তান্ত মাং যোজনা পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমম বহাম্যহম এই প্রকার সমস্ত কর্মের থেকেও ক্রমশ ক্রমশ আমার ঘরে উন্নত করে কর্মের দ্বারা যখন সে বুঝতে পারে যে কৃতাত্মায় অনুসীয়মান দৃষ্ট স্মৃতি ভ্যাম এই কর্মের দ্বারা লব্ধ বস্তু এমনকি স্বর্গাদি জগত এবং লোকং পরম বিদ্যা নশ্বরং কর্ম নির্মিতম কর্মের দ্বারা নির্মিত সেই স্বর্গাদি সেটাও ধ্বংস পাওয়া যায় ছিনে পুণ্যে মর্ত লোকং বিশান্তি তারপরে সেই সব বস্তু নষ্ট হয়ে গেলে তখন অনুশোচনায় তাকে কাতর হতে হয়। এইভাবে এই জগতে কর্মের দ্বারা আমরা চেষ্টা করে বিফল মনোরথ এবং সর্বদা দুঃখান্বিতই হচ্ছি এইটি উপলব্ধির জন্যই কর্ম করবার জন্য শাস্তির ব্যবস্থা দিয়েছে। তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্ধিত যাবতা বলেছেন কর্মে তখন দিন তাকে করতে দাও ন বুদ্ধিভেদং জনয়েত অজ্ঞানং কর্মসঙ্গিনা যার কর্মের প্রতি আসক্তি রয়েছে তাকে জ্ঞান উপদেশ করো না কর্ম খারাপ ছেড়ে দাও বলে তাকে কর্ম ছাড়িও না কেন সেই প্রকার যে নিবৃত্তি সেটার ফল শুভ নয় তাকে তাই বলছেন ন বুদ্ধিভেদং জনয়েত অজ্ঞানং কর্মসঙ্গিনা যোজয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ সেই জন্যই ভগবান বললেন আমি কর্ম করি আমি কর্ম করি তাকে কীভাবে কর্ম করতে হবে সেই প্রকার শিক্ষা দিয়ে তাকে কর্ম থেকে মুক্ত করবার জন্য আমি কর্মের আচরণ করে থাকি। নোমাং কর্মানিলিম্পতি আমাকে কর্ম বাধ্যতা প্রকাশ করে না সুতরাং কর্মের উদ্দেশ্যই হচ্ছে কর্মত্যাগ। শাস্ত্রে যে সমস্ত বিবাহাদি কার্যের দ্বারা ভোগের ব্যবস্থা দেওয়া হয়েছে এটা বিধি দেওয়া হয়নি এটা তার ওই প্রবৃত্তি থেকে তাকে নিবৃত্ত করবার জন্যই ব্যবস্থা এটি দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে কর্মের থেকেই মুক্ত হওয়ার চেষ্টাই আমাদের মঙ্গলজনক বিষয় কেন না কর্মের দ্বারা গ্রাহ্য বস্তু এবং লোকং পরম বিদ্যার নশ্বরং কর্ম নির্মিতম ধ্বংসশীল বস্তু ধ্বংসশীল বস্তুতে আসক্ত হলে আমাদের শোক লাভ করতে হয় পিতাত্মায় অনুসীয়মান এই কথাই শাস্ত্রী বলেছে। সুতরাং কর্ম পন্থা যদিও ব্যবস্থিত হয়েছে কর্ম মোক্ষায় কর্মণি বিদত্তে জনতং যথা কর্ম থেকে মুক্তির জন্যই কর্মের ব্যবস্থা দিয়েছে যেমন এই লাড্ডুটা খাও তাহলে এই গ্লাসে যেটা রয়েছে এই ওষুধ এইটি খাও তাহলে লাড্ডু দেবো লাড্ডু দেওয়াটাই উদ্দেশ্য নয় ওষুধ খাওয়ানোর উদ্দেশ্য। সেই প্রকার কর্মের ব্যবস্থা কর্ম করানোর জন্যে নয় তাকে প্রবৃত্তি দেওয়ার জন্যে নয় কর্ম যে কোনো একটা পন্থা নিলেই আমরা একই ফল পাবো এই উদ্দেশ্য নয় কর্মটা করে এসে বুঝতে পারবে যে কর্মের ফল এই প্রকার ক্লেশজনক তখন সে বলবে না আর করবো না। যেমন সংসারে প্রবেশ করে স্ত্রী পুত্র ইত্যাদি সেবা করতে করতে বুড়ো বয়সে তখন ঠাক ঠাক করে বলছে যে আর ভালো লাগে না কেন এতদিন তো ভালো লেগেছিল এখন কেন ভালো লাগছে না বলছে না আর ভালো লাগছে না এখন আর কেউ মানে না মানে কেন এতদিন তো এত আসক্ত হয়েছিলেন আরও আসক্ত হয়ে কিছুদিন থাকুন না মহারাজ আর ভালো লাগে না। এই প্রকার কর্মের দ্বারা তার যে বিষময় ফল সেইকে বোঝাবার জন্য বলে নে বিয়ে কর বেশ ভালো করে বিয়ে কর তবে দেখ একবারে বিয়ে করে প্রমত্ত হয়ে থাকিস না এইরকমভাবে বিধিগুলো মেনে চল তাহলে একবারে ডুবে যাবে এইভাবে তাকে বিধি দেওয়া হয়েছে তা থেকে যাতে সে জ্ঞান লাভ করতে পারে যে কর্মের দ্বারা কখনো পড়া শান্তি লাভ হতে পারে না বা ভগবৎ প্রাপ্তি বা প্রেমভক্তি হতে পারে। সুতরাং তখনই সে নির্বেদ লাভ করে, আর করব না, দিলেও সে নেবে না। কিন্তু এই প্রকার বুদ্ধিটা ওই কর্মমার্গে থেকে লাভ করা যায়, শুধু যে তাহলে সকলকেই কর্মমার্গে প্রবেশ করে ওই বুদ্ধি লাভ করতে হবে তা না। এমন একটি তত্ত্ব আছে, যিনি কৃপা করে সঙ্গদানের ফলে তার হৃদয়ের মধ্যে ওই প্রকার যে কর্মের ফল অতি দুঃখজনক সেটা তিনি তার কাছে প্রকাশ করে দিতে পারেন, তিনি হচ্ছেন গুরুপাদ পদ্ম। তাই কর্মী ব্যক্তিও যদি গুরুপাদ পদ্মের সঙ্গ লাভ করে তার কর্মস্পৃহা দূরীভূত হয়ে যায়। ধ্রুব সেজন্যই বললেন, স্বামীন কৃতার্থস্মি না বরং যা আছে আর আমি বর চাই না, আমি কৃতার্থ হয়েছি। কেন? নারদ স্বামীর মতন প্রকৃত গুরু তিনি তাকে ওইসব বস্তুর তুচ্ছত্ব উপলব্ধি করিয়ে দেবেন। যেমন ব্যাসদেব বললেন, কর্মণ্যেবাধিক কর্মণ্যারম্ভমানানাম দুঃখহত্যৈ সুখায় চ পশ্যেৎ পাপ বিপর্যাসম মিথুনীচারিণাম্নীনাম। কর্মণ্যারম্ভমানানাম দুঃখহত্যৈ সুখায় চ। পরমার্থ জগতে আমাদের এইটি সর্বপ্রথম অধিকার প্রদান করে। আমরা যতদিন পর্যন্ত বুঝতে না পারব এই সংসার, এই কর্মমার্গ, পুত্র কন্যা পত্নী এদের প্রতি কর্তব্য, এইগুলি সাধন করলেও আমাদের অত্যন্ত আত্যন্তিক দুঃখের হাত থেকে নিষ্কৃতি হতে পারে না, ততদিন পর্যন্ত আমাদের বলছেন কর্ম করো, ব্যাস করো করো করে দেখো। সর্বসময় যখন সে বুঝতে পারবে যে এর পরিণাম এই প্রকার, কিন্তু অনাদিকাল থেকে আজ পর্যন্ত আমরা এই কর্মমার্গে ভ্রমণ করছি, প্রতি জন্মেই তো এই প্রকার স্ত্রীপুত্রাদি প্রতিপালন করছি এবং শাস্ত্রের মধ্যে এই প্রকার প্রতিপালন কর্তব্য বলেও যে ব্যবস্থা দেওয়া রয়েছে সেসবও আমরা শুনে আমাদের জ্ঞান হারা হয়ে যাচ্ছি। বলে কেন? শাস্ত্রে তো বলেছে এই কথাই, যেমন বিষ্ণু পুরাণের শ্লোক থেকে আমাদের রায় রামানন্দ মহাপ্রভুর কাছে বললেন, কি বলেছিলেন মহাপ্রভু? বললেন শ্রাদ্ধ শ্লোক কি সেটা তুমি বলো। তখন বললেন যে বর্ণাশ্রমাচারবতা পুরুষেণা পরপুমান বিষ্ণু আরাধ্যতে পঞ্চানান্নাত তত্ত্বস্য কারণম। এই প্রকার বিষ্ণুপুরাণের শ্লোকের মধ্যে থেকে এই প্রকার যে কর্মমার্গের ব্যবস্থা সেইটি তিনি বললেন সেখানে। কিন্তু মহাপ্রভু সেই শ্লোকটিকেও বললেন, ইহ বাহ্য, এই কর্মমার্গের ফল প্রকৃতপক্ষে আমাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবে না। এই গুণ করে এই বাহ্য জগৎ অর্থাৎ এই মাই ব্রহ্মাণ্ডের মধ্যেই আমার কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু বৈকুণ্ঠে যাবার মতন অধিকার এই আমাকে দিতে পারে না। এইভাবে ক্রমশ ক্রমশ বললে বিষ্ণু আরাধ্যতে, এর মধ্যে যে বিষ্ণু আরাধিত হন বলা রয়েছে, বিষ্ণুর আরাধনা হলেই তো আমাদের সর্বসিদ্ধি হয়ে গেল। বললে বিষ্ণুর আরাধনা বলতে সেই প্রকার আরাধনা এর দ্বারা সম্ভব হয় না, যে প্রকার আরাধনায় বৈকুণ্ঠ জগতে যাওয়া যায় সেই প্রকার আরাধনায় শ্রীপুত্র ইত্যাদি প্রতিপালনের দ্বারা কখনো হতে পারে না। এইভাবে আমি আপনাদের বেশি সময় দিচ্ছি। যাই হোক, এই প্রকার কর্মের ব্যবস্থা যখন বুঝতে পারবে যে এটা প্রকৃত মঙ্গলজনক নয় যে কর্মমার্গে বিচরণ করে, অথবা কোনো সংস্কৃতি পদাশ্রয় করে তার সেদিক থেকে সেই প্রকার উপদেশ কর্মগোচর করে, সুতরাং কর্মের পরে যখন সে বলছি যে তবৎ কর্মাণি কর্মিত ন নির্বিদ্ধে তো যাব, তা নির্বিদ্ধ অর্থাৎ যখন নির্বেদ না আছে আর চাইলে রে বাবা, এই ঝুলে মোলাম দ্বারা পুত্র পরিবার এখানে হে কবুকার, এই সব আমরা আমার আমার করছি, এইভাবে ঝোলে ঝোলে মোলাম এদের প্রতি আমার কর্তব্য সাধন করতে গিয়ে এই প্রকার জ্ঞান আমাদের কটা লোকের হয়েছে। আমরা সবাই ছেলে, পিতা মাতা পত্নী পুত্র এদের নিয়েই মত্ত হয়ে রয়েছি, এদের এদের সেবা করে আমার যে প্রকৃত মঙ্গল হবে না এই আমায় বুঝতে পারি না। কিন্তু কর্মমার্গে অনাদিকাল থেকে ভ্রমণ করছি, আজ একটা জন্ম নয়, তথাপি তো আমার হচ্ছে না কেন? কারণ আমি সদগুরু পদার্থের হ্রাস করতে পারছি না। নারদের মতন ওই রকম গুরুপাদ পদ্মের হ্রাস হয়ে তারা পূর্বে সেই প্রকার প্রবৃত্তির উদয় হয়ে গেল, প্রহ্লাদেরও সেই প্রকার প্রবৃত্তির উদয় হয়েছিল। তাই নৃসিংহদেব তাকে দিতে এসেছিলেন, তথাপি তিনি বললেন, না তুমি কখনো বলতে পারো না যে এইরকম বর নাও, যা চাইবে তাই দেবে, তুমি আমায় বলছো এটা তোমার অন্তরের কথা নয়। আমি চাই না, তুমি জানো না ওই সমস্ত নিয়ে আমি জ্বলে মরবো, তুমি কখন আমাকে বলতে পারো? তুমি তো আমার নিত্য আরাধ্য, আমার নিত্য মঙ্গল, সুতরাং তোমারও এটা প্রকৃতপক্ষে আমাকে ওইগুলি চাইবার জন্য বলা নয়, আমিও নেব না। সুতরাং আমরা এই অনাদিকাল থেকে কর্মমার্গে কর্তব্য করছি, পিতামাতার পুত্র কন্যা দুই পুত্র এদের প্রতি সব সেবা বৃদ্ধি প্রকাশ করে মনে করছি, এই তো আমরা গৃহস্থ লোক, এই আমাদের ধর্ম। কিন্তু প্রকৃতপক্ষে এটা যে ধর্ম নয়, এইটাই হল শাস্ত্রের বিচার। ওইটি ছাড়বার জন্যই আমাদের এত কথা শাস্ত্রে উত্তর হয়েছি, সর্বধর্মান পরিচর্য, কৃষ্ণ এই জন্যই বললেন সব ছাড়ো, সব ছেড়ে ওই সব ধর্মের দ্বারা হবে না। হ্যাঁ, সর্বধর্মান পরিচর্য মামে কম সরণান বলে যাও, আমারই একমাত্র কর্ম করার কর্তব্য, আমার প্রতি তোমার প্রকৃত সব কিছু কাজ করা হয়ে যাবে। যথা তরুণ মূল নিচনে যদি সকলের প্রতি তোমার উজ্জ্বল বুদ্ধি থাকে তাহলে আমার সেবার দায় হয়ে যাবে। এই প্রকারে এই কৃষ্ণের ভক্তি করলে সর্বকর্ম পিতা হয়, তসমিন সৃষ্টি জগৎ কৃষ্ণ ইত্যাদি বাক্যগুলি আমরা শাস্ত্রের মধ্যে দেখতে পাই। সুতরাং কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম পিতা হয়, এই প্রকার বিচার কর্মমার্গে ভ্রমণ করতে করতে উদয় হয় না যদি না আমরা সাধু সঙ্গ লাভ করতে পারি, প্রকৃত সদ্গুরু পদ্মাশ্রয় করতে পারি। তাই বলছেন সদ্গুরু পদাশ্রয় হলে কর্মমার্গে বিচরণ করতে করতে নির্ভেদ হতে পারে, তাও হয় না। নজাত কাম কামনা ভোগে না সম্মতি হিসা কৃষ্ণ বর্তমান ভূরে বাড়ি বর্তমানে আরো বেড়ে যায়, আরো ভোগ্যবৃত্তি বেড়ে যায়, কিন্তু সাধু সঙ্গ প্রভাবে আমার সেই প্রকার জ্ঞানোদয় হয়, যার নারে বাপ এইভাবে সে তখন তার থেকে নির্বিগ্রস্ত হয়। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিত ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তৎসনা দাসু অপপর্বপত্মনি শ্রদ্ধা রতির ভক্তি অনুকমিশ্রতি। শুধু কর্মমার্গে নির্বেদ আছে না, তখন ভগবানের পাদ পদ্মী তার রতিমতি হয়, প্রকৃষ্ট সঙ্গমতি। এই জন্য কর্মমার্গের ওই উপদেশের মধ্যে নির্বেদ উপস্থিত হয়, আর মৎকথা শ্রবণাদ বা শ্রদ্ধা যেমন যাবৎ কর্মানি কুর্বিত, ততদিন পর্যন্ত কর্ম করবার জন্য উপদেশ দেওয়া হয়েছে। না নির্বিদ্ধে তো যাবতা, যতদিন পর্যন্ত না নির্বেদ উপস্থিত হচ্ছে, এখনো পর্যন্ত নির্বেদ হলো না। মাজা ভাঙা করলে মাজাটা ভেঙে দিলে তখন বললেন, না আর আমি করবো না, আর ওদের সেবা করবো না। এইরকম এত আমাদের এতদিন ধরে লাঠি খেয়ে খেয়েও আমাদের সেই বুদ্ধিটা হচ্ছে না। সমাজ নিনঙ্কিতা পালিতা দুর্নি দেশা বৈনি যাতা দেশাং উচিত চরিতা মত যদি পথে সাম্প্রত লব্ধ বুদ্ধি স্বামায়াতঙ্খ মামা চন্দাসী। এই প্রকার বুদ্ধি আমাদের এখনো পর্যন্ত হলো না, এখনো পর্যন্ত আমাদের সেই কর্মের মোহ আমাদের কর্তব্য জ্ঞান সেটি উদয় হলো না। যে উদয় করে দেবে সেই সদ্গুরুই হলো একমাত্র প্রকৃষ্ট পন্থা। কর্ম আচরণ করতে করতেও আমাদের সেই প্রকার সেই উদয় জ্ঞানের উদয় হয় না। মত কথা শ্রবণা দুর্বা শ্রদ্ধা যাবন জায়গাটি সাধুর সঙ্গ ফলে শুধু কর্মের প্রতি নির্বেদ উদয় হয় না, আর ভগবানের কথায় তার আকৃষ্ট আকর্ষণ হয়। এইটি প্রকৃতপক্ষে সাধুর সঙ্গে মুখ্য পথ। প্রকৃষ্ট সাধু যে কর্মই খালি বলে যান, যখন দুঃসঙ্গম উচ্ছিদ্ধ স্বচ্ছ সচেত বুদ্ধিমান সন্তোষ বাস্য চিন্তী মন প্রাসঙ্গ মুক্তি, তার মুক্তির দ্বারা মনের যে আসক্তি রয়েছে স্ত্রীপুত্র প্রতিপালিত যদি কর্তব্য করা করা সেইগুলো কেটে দেয় বলে এগুলো তোমার কর্তব্য নয়, যে আমি কেন মরে জাহাগিতা প্রত্যয় এই সমস্ত প্রশ্নের ভিতরে এগুলি আলোচিত হয়েছে, সেগুলি কর্ম নয়, তোমার চিত্ত নয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সর্বস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এই প্রকার বহু আলোচ্য বিষয় রয়েছে, অনেক দেরি হয়ে যাবে, আমি আমার পরবর্তীকালে বলবো। শ্রীপাদ ভক্তি বেদান সন্ন্যাসী মহারাজ কিছু গুরু মহিমাপুর বক্তার চরণে পুষ্পাঞ্জলি দিলেন।
সভাপতি মহারাজ ত্রিভেন্ডি পালগণ পূজনীয় বৈষ্ণববৃন্দ বৈষ্ণববৃন্দ সজ্জন মন্ডলী মাতৃবৃন্দ আচরণে আমি অনন্তপটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ ধন্যবাদ জ্ঞাপন করি। আজ মহোদয় গুরুবাণী পদ্ম জগৎগুরু নিত্যানন্দ সর্বেশ্বর ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী প্রভুরীর